महाराज जी, कुछ हम लोगों को महाप्रभु के संबंध में उनके वैशिष्ट और भजन इत्यादि की शिक्षाएं, विशेष करके आरसी विग्रह की प्रतिष्ठा हुई है, इसके संबंध में कुछ बोलेंगे। मैं पीछे से इनकी बंगला भाषा का, बंगला में थोड़ा हिंदी में थोड़ा सा थोड़ी सी असुविधा होती है, इसलिए मैं पीछे से उसका अनुवाद कर दूंगा। यदि इसके बीच में समय कुछ हुआ तो और भी वक्ता लोग हैं।
ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलित येन तस्मै श्री गुरवे नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुदिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचंद्राय राधिका वैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। पूजनीय वैष्णववृंद, श्रद्धेय सज्जन मंडली, मातृमंडली चरणे हमारा शंख दंडवत प्रणति। आज श्री गौड़ीय वेदांत समिति शाखा मठ प्रचार केंद्र श्री गोपीनाथ जी गौड़ीय मठ मठे श्री विग्रह प्रतिष्ठा महोत्सव ये तदुपलक्षे विभिन्न स्थान थेके बहु वैष्णव आचार्य वृंद समागत हुए छे। सकाल थेकेई ये अनुष्ठान हुए छे। श्री विग्रह प्रतिष्ठा ব্যাপারটা আজকাল যারা ধর্মতত্ত্বে প্রতিষ্ঠিত নন তারা ওটাকে মামুলি বলেই মনে করেন, কিন্তু সনাতন শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই মানুষ ইহ সংসারে যে বিচার নিয়ে বেঁচে থাকবে তা বিগ্রহ সেবা পূজা ইত্যাদির মধ্যেই বিশেষভাবে সেই বিচার প্রতিষ্ঠিত। শাস্ত্রে আমরা সাধন ভজনের কথা বহু রকমেই দেখতে পাই। সাধন ভজন কি করতে গেলে কি প্রাথমিক অবস্থা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে। 64 প্রকার ভক্তাঙ্গ যাজনের কথা শাস্ত্রে উল্লেখিত হয়েছে। 64 প্রকারের মধ্যে শ্রী বিগ্রহ শ্রীমূর্তি সেবা পূজা একটা প্রধান বিষয়। এইরূপ বহু কিছু বিচার সাধন ভজন ক্ষেত্রে রয়েছে। আমরা 64 প্রকার ভক্তাঙ্গ যাজন করতে পারবো না, সময় নাই, অধিকার নেই, বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি আমাদের রয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত সংক্ষিপ্ত করে আমাদের নবদা ভক্তির কথা জানিয়েছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্মাত্মনিবেদনং, এই নবদা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ অসুর বালকগণকে উপদেশ করেছেন। শ্রবণ করেছিলেন তিনি শ্রী নারদ ঋষির নিকট থেকে। যখন মাতা কয়াধুর গর্ভে ছিলেন সেই সময়ই তার এসব কথা শ্রবণ হয়েছে। সেই নবদা ভক্তির ক্ষেত্রে আমাদের বহু কিছু ওজোর আপত্তি আছে, তাই শাস্ত্র ব্যবস্থা দিয়েছেন সংক্ষিপ্তভাবে, নরকম করতে হবে না তোমায়, পাঁচ রকম করো: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। এতেও আমাদের আপত্তি হচ্ছে, আমরা আরো কিছু সংক্ষিপ্ত ব্যবস্থা চাই। তাই শাস্ত্র সেখানে বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই তিনটে করো। এই তিনটা পেয়েও, এত সংক্ষিপ্ত ব্যবস্থা পেয়েও আমাদের আরো কিছু আপত্তি আছে। তখন শাস্ত্র বললেন, তাহলে একটাই করো। কি? শুধু নাম কীর্তন করো। শুধু নাম সংকীর্তনাঙ্গের মধ্যে বাকি 63 অঙ্গই আছে। সেই কথা গৌড়ীয় গোস্বামীবর্গ গুরুবর্গ আমাদের জানিয়েছেন। শ্রীল জীব গোস্বামী প্রভু নাম সংকীর্তন সম্বন্ধে বলছেন, যদ্যপ্যন্যা ভক্তি কলৌ কর্তব্যা, তদা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব। নাম সংকীর্তন তোমায় করতে হবে, কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো অঙ্গ যাজনের প্রয়োজন মনে করো, ইচ্ছা হয়, তাহলে নাম সংকীর্তনের সঙ্গেই সেটা রাখতে হবে। নাম সংকীর্তনেই তোমার সর্বাঙ্গ সাধিত হবে এবং পূর্ণাঙ্গ হবে তোমার অনুষ্ঠান। শাস্ত্র এর সঙ্গে আরো কিছু রেখেছেন। শ্রীমূর্তি শ্রী বিগ্রহের সেবাও রেখেছেন, অর্চা বৈভব ইত্যাদির কথা শাস্ত্রে রয়েছে। বিগ্রহের অর্চন কেন করব? সাধারণভাবে কনিষ্ঠাধিকারী পক্ষে শ্রী বিগ্রহের পূজা অর্চনের বিশেষ ব্যবস্থা আছে। কেন? এতে চঞ্চল চিত্ত স্থির হয়ে ভগবানের দিকে অগ্রসর হওয়ার বিশেষ সুযোগ সুবিধা। সেই ক্ষেত্রে বিশেষ করে পূজা অর্চন প্রয়োজন আছে। আবার যেমন কনিষ্ঠাধিকারী পূজা অর্চনের ব্যবস্থা রয়েছে, আবার উন্নতাধিকারী বৈষ্ণবকেও পূজা অর্চন করতে দেখা যায়। দুটো কখনোই এক নয়। উত্তমাধিকারীর পূজা অর্চন, সেটাকে ভাব সেবা বলা হবে। সমস্ত রকম পূজার সামগ্রী না থাকলেও উত্তমাধিকারী বৈষ্ণব স্মরণ মাত্রই সর্বাঙ্গ সাধন করতে পারছেন, একটা পৃথক অধিকার। আমাদের চিত্তশুদ্ধির জন্য, ভাবশুদ্ধির জন্য শাস্ত্রে বিভিন্ন রকম ব্যবস্থা প্রদত্ত হলেও তার মাকে শচিমাকে লক্ষ্য করে বলছেন, আর দুই জন্ম মোর সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে, মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। মহাপ্রভু বলছেন, আমার আরো দুটো জন্ম আছে, আরো দুই ভাবে আমি জগতে প্রকাশিত থাকব, কি ওই শ্রীমূর্তি শ্রীবিগ্রহ আর নাম স্বরূপে, এই দুই মূর্তিতেও থাকবো আমি। তাহলে নাম সংকীর্তন করতে গেলে তার সঙ্গে শ্রীবিগ্রহের পূজা অর্চন অনুসৃত, এ কথা বলা হয়েছে। আজ শ্রী গোপীনাথজি গৌড়ীয় মঠে বৈষ্ণব আচার্যবর্গের আনুগত্যে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছেন। শ্রীবিগ্রহ বলতে আমরা কি বুঝব? সেবা গ্রহণকারী মূর্তি। ভগবান এমন মূর্তি পরিগ্রহ করছেন, তিনি এমনভাবে সেবা গ্রহণ করছেন যেখানে তার নিজের কোনো চেষ্টা নাই। কিরূপ? তাকে যদি খাওয়ানো যায় তিনি খান, তাকে যদি ঘুম পাড়ানো যায় তিনি ঘুমান, তাকে যদি স্নান করানো যায় তিনি স্নান করেন, ঠিক এমন ভাবটা। বাচ্চা শিশু যেমনভাবে সেবা গ্রহণ করে, শ্রীমূর্তি এবং শ্রীবিগ্রহ ঠিক সেইভাবেই সেবা গ্রহণকারী মূর্তি। নিজে কোনো রকম ইনিশিয়েটিভ নিচ্ছেন না ভগবান, শ্রীমূর্তি শ্রীবিগ্রহ এইরূপ। সাধারণ মানুষ যাকে প্রতিমা বলেন, গৌড়ীয় বৈষ্ণব আচার্যবর্গের বিচারে, গোস্বামীবর্গের বিচারে কিছু উন্নত চিন্তা আছে। প্রতিমা শব্দ যদিও শাস্ত্রে উল্লিখিত হয়েছে আট রকমের প্রতিমার কথা স্মৃতিশাস্ত্রে উল্লিখিত হয়েছে, শৈলী দারুময়ী লৌহি লেখ্যা লেখ্যা চ সৈকতি মনময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতা, আট রকমের শ্রীমূর্তির কথা। এই সব রকমের মূর্তি বিশেষভাবে পরিসেবিত হন, কিন্তু এই বিচারের মধ্যে অনেকে প্রাকৃত চিন্তা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে প্রতিমাকে যেন কিছু জড়িয় চিন্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যে কথা আমরা পাচ্ছি, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্রলাগী কর তুমি অকার্যকরণ। এখানে প্রতিমা নহ তুমি মানে জড় কিছু, সে চিন্তা নাই এখানে। শ্রীবিগ্রহ কি? সচ্চিদানন্দ বস্তু, অপ্রাকৃত বস্তু। তাকে কখনো প্রাকৃত চিন্তার মধ্যে এনে ফেলতে হবে না, সেই কথাই বলছেন। স্মৃতিশাস্ত্রেই লৌকিক শাস্ত্রেও বলা আছে, সাধু মহাজন যখন কোন শ্রীমূর্তি শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করছেন, সেখানে বলা আছে অস্মাপি জাতি দেবত্বং মহদেবী সুপ্রতিষ্ঠিত। তাহলে কি ইটকাট পাথর কি হয়ে গেল? শ্রীবিগ্রহ শ্রীমূর্তি যদিও বলা আছে মহদেবী সুপ্রতিষ্ঠিত, তার আগে বলা আছে কি অস্মাপি জাতি দেবত্বম। বিচারের ভিতরে কিছু গণ্ডগোল আছে, পাথর যেটা, এটা তো জড় বস্তু, সেটা অপ্রাকৃত শ্রীবিগ্রহে পরিণত হবে কি করে? এখানে তো জড়বাদ এসে যায়। শাস্ত্র যেখানে বলছেন অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, এটা থিওরি, এর উল্টা কথা হয়ে যাচ্ছে। তাহলে মহদভি সুপ্রতিষ্ঠিত, এটা মহতের যে চিন্তা, নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা যারা, তাদের যে চিন্তা ভাবনা স্বয়ং ভগবানের, সেইটাই প্রবিষ্ট হচ্ছে এমন রূপ, পাথর চিন্ময় হয়ে যাচ্ছে না। আবার চিন্ময় বস্তুও কখনো জড় বস্তু নয়, এটা শাস্ত্রে বুঝানো হয়েছে। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, কথাটা আমাদের সাবধান করা হয়েছে, আমরা যেন উল্টো পাল্টা কিছু না বুঝি। মূর্তি কেউ তৈরি করতে পারেন, নিয়ম আছে, যিনি সেই মূর্তি তৈরি করেছেন শ্রীবিগ্রহের পূজার সঙ্গে সঙ্গে তাকেও পূজা করতে হয়, নিয়ম স্মৃতিশাস্ত্রে রয়েছে। যেহেতু তাকে পূজা করা হচ্ছে, সেই জন্য ভগবানের ভগবত্তার হানি কিছু হচ্ছে না। এটাও বুঝতে হবে সঙ্গে সঙ্গে, শ্রীমূর্তি শ্রীবিগ্রহ যে তত্ত্ব, এ সম্বন্ধে সাধারণ মানুষের কোনো বাস্তব ধারণা নেই। তারা বিগ্রহ দর্শন করতে এসে প্রায়ই জিজ্ঞাসা করেন, এ কি অষ্টধাতু মূর্তি কি মকরানা, এইসব প্রশ্ন। শ্রীমূর্তি তো চিন্ময়ী মূর্তি, তাকে আমি মৃন্ময়ী পাথর কাষ্ঠ এসব চিন্তা করছি কেন? এ প্রশ্ন করাই তো অপরাধজনক। যিনি স্বয়ং আবির্ভূত তত্ত্ব মহাজনগণ কর্তৃক, সেখানে আমি তাকে প্রাকৃত চিন্তা করতে যাচ্ছি কেন? আমাদের দৃষ্টিভঙ্গিটাই জড়। শ্রীমদ ভাগবত বলছেন চারটে বস্তুতে সাধারণ মানুষের প্রাকৃত মানুষের কখনো সুষ্ঠু ধারণা হয় না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। এই চারটে বস্তুতে সাধারণ লোকের বিশ্বাস হয় না, বিশ্বাস আসে না। অল্প পুণ্যবান ব্যক্তি সুকৃতি সঞ্চিত হলে এক কথা, কিন্তু পুণ্যবান স্বল্প পুণ্যবান ব্যক্তি এই চারটে তত্ত্বকেই প্রাকৃত মনে করে, এটা তাদের বিশ্বাস হয় না। মহাপ্রসাদ গ্রহণ করি আমরা, কিন্তু মহাপ্রসাদের মহাপ্রসাদত্ব আমাদের উপলব্ধির বিষয় নয়। যাতে এই জড়ীয় চিন্তা চলে যায়, সেই জন্যই আমাদের মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি তখন একটা কিছু বলি, আমরা কি বলি? নৈবেদ্যং জগদীশস্য অন্নপানাদি কঞ্চ যত ভক্ষা ভক্ষ বিচারস্য নাস্তি তদ ভক্ষণেদি যা ব্রহ্মবন নির্বিকারং হি যথা বিষ্ণু তথৈব তৎ বিকারং যে প্রকৃবন্তে ভক্ষণে তদ্জাতয়ঃ কুষ্ঠব্যাধি সমাযুক্ত পুত্রদ্বার বিবর্জিতা নিরয়ং যন্তি তে বিপ্রা তস্মান্নাবর্ততে পুনঃ। বলিগুলো যাতে জড়ীয় চিন্তা না আসে। না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা প্রাত্মমন্নং ধৃতং শিষ্টৈর ভোক্তব্যম হরিরব্রবীত। মহাপ্রসাদের অপ্রাকৃতত্ব যাতে আমাদের উপলব্ধি হয়, তাকে যেন সাধারণ ডাল ভাত জ্ঞান না করি, এই জন্যই সব ব্যবস্থাগুলো আছে। ঠিক সেই রকম গোবিন্দ, স্বয়ং গোবিন্দ, শ্রীমূর্তি গোবিন্দ, বিশ্বস্বায়ন, আর নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অ্যাবসলিউট সাউন্ড, যেটা বৈকুণ্ঠ থেকে আসে, আবার বৈকুণ্ঠেই প্রত্যারিত হয়, তাকে আমরা অপ্রাকৃত বলে চিন্তা করতে পারি না। অথচ সাধন ভজনের শেষ কথা দেখা যায় নামাশ্রয়, শ্রীনামের উপাসনা, নাম ব্রহ্মের উপাসনা, আদি মধ্য অন্তে সব জায়গায়, আদাও অন্তে চ মধ্যে চ শ্রীহরি সর্বত্র গীয়তে, হরি নাম সর্বপ্রথমে মধ্যে অন্তিমে। আমরা যখন জন্মগ্রহণ করছি তখন হরিনাম হয়, মধ্যকালেও হয়, আবার অন্তিম সময়েও হয়, কিন্তু সেখানে হরিনামটা যেন একটু উল্টো করে বলা হয়, হরিবোল বলি আমরা যখন বেঁচে থাকি সাধন ভজন ক্ষেত্রেতে, হরিবোল বলি, আর ওই সময় বল হরি, হরিবোল বলা হয় একটু গড়িয়ে। আর কেউ কেউ বলেন রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, কিন্তু নামটাকে বলতেই হবে, সোতে সোতে ক্যা করো ভাই উঠো ভজো মুরার, এসা দিন আতে হ্যায় জো লম্বা পাপ সার। তাহলে যে কোনো ভাবেই হোক আমাদের শ্রীনামের আরাধনা উপাসনা করতে হবে, সেই কথা বলা আছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি বেদান্ত দর্শনের শেষেও এমন কথাটাই বললেন, বেদান্ত দর্শনের শেষ সূত্রে তিনি বললেন অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, শব্দাত মানে শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম নাম ব্রহ্মের উপাসনার দ্বারা অনাবৃত্তি হবে, এই জগতে আর আসতে হবে না, এইটুকুই শেষ, জগতে না আসা ফিরে না আসাটাই সব শেষ তা নয়। শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা লাভ, কোন ভগবানের, কোন ভগবান, রাধা শ্যাম সুন্দর, রাধা গোপীনাথ, তার সাক্ষাৎ সেবা লাভ, সেইটাই বলছেন। ভগবান অনেক আছেন, কাল আমরা শুনেছি ভগবান একই আছেন, একম এবার দ্বিতীয়ম, আবার একম এবার দ্বিতীয়ম বললেই আবার আরেকজন বলছেন না না ভগবান শক্তিমান, তার শক্তি কোথায়, রাধা কৃষ্ণ ঐছে দুই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, একমেব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বং দ্বিধা আবির্ভূতম, তত্ত্বদর্শনে বলা আছে শক্তিমান যখন লীলা প্রকাশ করবার ইচ্ছা করেন সেই প্রেমময় ভগবান, তখন দ্বিধা বিভক্ত হন রাধা এবং কৃষ্ণরূপে, তা না লীলা হয় না। মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রহ্ম বৈষ্ণব, বিশ্বাস আসে না, প্রাকৃত বুদ্ধি করি, যে বৈষ্ণবের কৃপা ব্যতীত আমাদের সাধন ভজন সম্ভব নয়, শ্রীনামের উপাসনা আরাধনা সম্ভবপর নয়, সেই বৈষ্ণবকে চিনি না, তাকে প্রাকৃত বুদ্ধি করি। শাস্ত্র এই জন্য বলছেন অপ্রাকৃত বস্তুকে কখনো প্রাকৃত জ্ঞান করো না, চেতনকে কখনো জড় বলো না, কোথায় আছে বিচার? শাস্ত্রে বলছেন শিলাদির গুরুষু অর্চে বিষ্ণু শিলাধির গুরুষু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি বিষ্ণুর্বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থেম্বু বুদ্ধি। বিষ্ণুর্বা নামনি মন্ত্রে সকল কলুষয়ে শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু বা সর্বেশ্বরে সে তদিতর সমধির জ্যেষ্ঠ বা নারকীশ। বিচার অপ্রাকৃত বস্তুকে যদি আমরা প্রাকৃত মনে করি তাহলে আমাদের এই অধোগতি। আর সে বিষ্ণু শিলাধি, শালগ্রাম শিলা, গোমতী গণ্ডকী শিলা, একে যদি প্রাকৃত বুদ্ধি করি, সাধারণ পাথর বুদ্ধি করি, কোনো কাজ হবে না। অনেকে আবার উল্টো করে বলছেন রেল লাইনের রোলিং স্টোন এনে বসিয়ে দিলেন, বললে এই তো আমার সব। হবে না তা। গুরুষু নরমতি, গুরুতে মনুষ্য বুদ্ধি না করো কখন, শাস্ত্রের বিচার। তাকে প্রাকৃত মনুষ্য বুদ্ধি করলে তাহলে আমি কিছুই পাই না, কোনো তত্ত্বদর্শনই পাই না। বৈষ্ণবী জাতি বুদ্ধি, যিনি বৈষ্ণব তাতে জাতি বুদ্ধি করতে নাই। প্রাকৃত জগতের বিচার, ইনি কোন কুল উদ্ধার করেছেন, এমন প্রশ্ন যদি করা যায় তাহলে সব গেল, সাধন ভজন সব পণ্ড। বিষ্ণুর বা বৈষ্ণবানাং কলিমল মথনে পাদ তীর্থে অম্বু বুদ্ধি, ভগবানের চরণামৃত। যে চরণামৃত পান করতে গিয়ে আমরা বলছি ওম অকাল মৃত্যু ভরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদোদকং পিত্বা শিরসা ধরয়ম মাম, তাকে যদি আমি সাধারণ জল বুদ্ধি করি বা ভগবানের পাদোদক গঙ্গা শ্রী যমুনা এদের যদি সাধারণ প্রাকৃত বুদ্ধি করি কোনো লাভ হবে না। বিষ্ণুর বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদ তীর্থ মুখী, বিষ্ণুর নামনি মন্ত্রে শহর, শ্রী বিষ্ণুর ভগবানের নাম এবং মন্ত্র, এগুলোকে যদি প্রাকৃত বুদ্ধি করি হবে না কিছু। বিষ্ণু বা সর্বেশ্বরে সে তদিতর সমধির জ্যেষ্ঠ বা নারকী, সবই সমান মশায়, কালী কেষ্ট বিষ্ণু সব এক, কোনো তফাত নাই। এ যদি বলি অপরাধ। সর্বেশ্বর ভগবান, তার সঙ্গে যদি আধিকারিক দেব দেবীগণকে আমরা সমান জ্ঞান করি তাহলে নামা অপরাধ হয়। রয়েছে শিবস্য শ্রী বিষ্ণুর জয় গুণ নামাদি সকলং দিয়া ভিন্নং পশ্চেত করু সহরি নাম অহিত কর, দশ অপরাধের মধ্যে বলছেন। যেমন বলছেন শতাং নিন্দা নামনা পরমপরাধং বিতনুতে যত খ্যাতিং জাতং কথং সহতে তদ্বিগরাম, তো সেখানে অপরাধের কথা রয়েছে। তাহলে কি করব, এতে নরক গতি হয়। যস্তু নারায়ণং দেবম ব্রহ্মরুদ্রাদি দৈবতৈ সমত্বেনৈব বিক্ষেত স্বপাষণ্ডী ভবে ধ্রুবম, যারা এটা করেন সব সমান হবে না। তো একই আসনে একই সিংহাসনে যদি ভগবানকে বসানো হয় আর তার সঙ্গে অন্যান্য দেব দেবীকে বসানো হয়, অপরাধ। পাষণ্ডী ভবে ধ্রুবম, তাকে পাষণ্ডী বলছেন। পাষণ্ডী মানে পা মানে পাপ, ষণ্ড মানে চেহারা, পাপের চিহ্নধারী, পাষণ্ডী শব্দের অর্থ। এগুলো করা চলবে না। তাহলে অপ্রাকৃতে যদি আমরা প্রাকৃত বুদ্ধি করি, অপরাধ, একে বলছেন অ্যানথ্রোপোমরফিজম, চেতনে জড়ত্বের আরোপ, বা অপ্রাকৃতে প্রাকৃত বুদ্ধি। এর উল্টো আরেকটা চিন্তা আছে, জড়ে চেতনের আরোপ, প্রাকৃতে অপ্রাকৃত বুদ্ধি। শ্রীমদ্ ভাগবতে আছে সেটা, এটা আছে পদ্মপুরাণে এই শ্লোক। আর শ্রীমদ ভাগবতে কি আছে, যস্যাত্ম বুদ্ধি কুনপি, কুনপ বায়ুপিত্ত কফাত্মক, এই শরীর জড় শরীর, একে যদি কেউ আত্মবুদ্ধি কর, ভুল করছেন তিনি। যস্যাত্ম বুদ্ধি কুনপে ত্রিধাতুকে স্বধি কলত্রাদিষু, নিজের স্ত্রী ছেলে মেয়েগুলোকে আত্মীয় বলছেন। আত্মার সম্পর্কিত অনন্ত বিশ্বে অনন্ত জীবাত্মা সবই আমার আত্মীয়, কিন্তু তা বলা হচ্ছে না। আমার রক্তের সম্পর্কিত ব্লাড কানেকশনে যারা আছেন তদ্রূপ মুষ্টিমেয় ব্যক্তিকে আমি আত্মীয় বলতে চাচ্ছি, হবে না, বিচার ভুল হলো। স্বাধী কলত্রাদিষু ভৌমই, যদি সাধারণ একটা ভূমিখণ্ড, এখানে যদি আমি পূজ্য বুদ্ধি করি, রেল লাইনে রোলিং স্টোন এনে একটা বৃক্ষতলে বসিয়ে দিলাম আর সেখানে গঙ্গা জল ঢালতে লাগলাম, তীর্থ হয়ে গেল কিছুদিন পরে, হয় নাকি? আজকাল হচ্ছে, আজকাল এটা হচ্ছে, হবে না। তা যা তীর্থ বুদ্ধি শরীরে সাধারণ একটা কূপ, সাধারণ একটা পুষ্করিণী, তাকে আমি বলছি তীর্থ। জড়বাদী কেউ বলছেন গ্রহণের পরে অনেকে স্নান করছেন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের পর, তারা কেউ কেউ বলছেন যে এই যে আমার যে পুকুরটি আছে, এই পুকুরটাই হলো কাশী গয়া প্রয়াগ, হবে না তো, হবে না তা। এই বিচারগুলো নিয়ে যারা চলছেন তাদের বলা হয়েছে গোখর, ভয়ঙ্কর গালাগালি। শাস্ত্র যে এত গালাগালি দিতে পারেন, গোখর সৈব গোখর, গোখর মানে গরুর মধ্যে গাধা, গরুর তৃণবাহী গর্দব, এমন গালাগালি দিয়েছেন ভাগবত। এইসব বিচারগুলো নিশ্চয়ই আমাদের রাখা উচিত না। এই উদাহরণটা হচ্ছে প্রাকৃতে অপ্রাকৃত বুদ্ধি বা জড়ে চেতনা বুদ্ধি, অপরাধ, এগুলো চলবে না। আমরা যে সেই বিগ্রহ শ্রীমূর্তি দর্শন করছি, আমাদের দর্শন করবার কোনো অধিকার নেই, ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছি, আগে এগিয়ে যাচ্ছি, সকলকে ঠেলে ফেলে দিয়ে আগে এগিয়ে যাচ্ছি। কেন এই অহংকার? কেন? চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন বহু দূর থেকে শ্রী বিগ্রহ দর্শন করতে হবে। পুরীতে জগন্নাথ মন্দিরে কি করলেন তিনি? গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দর্শন করছেন। কেন? আগে তিনি চলে গিয়েছিলেন, জগন্নাথকে দেখে আলিঙ্গন করতে যাচ্ছেন, পরে তিনি দেখাচ্ছেন না না ওরকম বিগ্রহ দর্শন হবে না, দূর থেকে দণ্ডবাদ করো তুমি সকলের শীর্ষে থেকে। তাহলে অহংকার কেন? সে বিগ্রহ দর্শন করতে গিয়ে হুড়াহুড়ি কেন? সে বিগ্রহ দর্শন করবার চোখ আমার আছে? নাই তো। চেতনা চক্ষু একটা আছে, যে চক্ষু দিয়ে অপ্রাকৃত ভগবানের শ্রীমূর্তি দর্শন হয়, দর্শনের বিষয় উদয় হয়, সেটা কিরকম? গোবিন্দস্তবে আসে ব্রহ্মাজির প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়ে পি বিলোকয়ন্তি। প্রেমের কাজল মাখা যে চোখ, সেই চোখ দিয়ে দেখতে হবে ঠাকুরকে। সে অধিকার কি? প্রাথমিক অধিকার? প্রাথমিক অধিকার নয়। সেই অধিকার যিনি পেয়েছেন, যারা পেয়েছেন, তারা শ্রী গ্রহ দর্শনের অধিকারী। ভক্তি বিলোচনে ন, ভক্তি মাখা চক্ষু, প্রেমের কাজল মাখা চক্ষু, সেই চক্ষু দ্বারা ভগবত দর্শন হয়। কি দর্শন হয়? ভগবানকে। কেমন ভগবান? ইয়ং শ্যাম সুন্দরম, শ্যাম সুন্দর মূর্তি, রাধা শ্যাম সুন্দর মূর্তি দর্শন হয়। সে মূর্তি কিরকম? অচিন্ত্য। সাধারণ মানুষের চিন্তার মধ্যে আসে না, সাধারণ মানুষের ধ্যান ধারণার মধ্যে আসে না। সেই রূপ মূর্তি, প্রাকৃত চিন্তা যেখানে সরে গেছে, ব্যতিত্ব ভাবনা বর্তম যশ চমৎকার ভারভু হৃদি সত্যজ্জলে বাড়ম সদাতি সরসৌমত। তো ভগবান হলেন রসময় বিগ্রহ, পরম রসিক। রূপ গোস্বামী ভক্তিরামৃত সিন্ধুর প্রথম শ্লোকেই, মঙ্গলাচরণ শ্লোকেই কি বলছেন? অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা প্রয়াণ বিধুর জয়তি। রাধাপ্রিয় বিধু, রাধাপ্রিয় কৃষ্ণ বিধু, কৃষ্ণচন্দ্র। সেখানে কৃষ্ণচন্দ্রের পরিচয় দিচ্ছেন কি? রাধাপ্রিয়। আমাদের গৌড়ীয় গুরুবর্গ তারা নিজেদের পরিচয় দিয়েছেন ঠিক এইরকম ধরনেরই। কেমন? রাধারানীর প্রিয় যে কৃষ্ণ, সেই কৃষ্ণের দর্শানুদর্শন, এমন কথা বলছেন। সোজাসুজি কৃষ্ণকে বলেননি, রাধাপ্রিয় কৃষ্ণ। এখানে যেমন বলছেন রাধা প্রয়াণ বিধুর জয়তি, আর ওখানেও তেমন ওই রকম বার্ষভানবী দ্বৈত দাস। সরস্বতী প্রভুপাদ নিজেকে পরিচয় দিয়েছেন বার্ষভানবী দ্বৈত দাস। বৃষভানু নন্দিনীর প্রিয়, অতি প্রিয়, প্রেষ্ঠ তার সেবক। আবার শুধু সেবক শব্দ বললে যদি সেখানে দৈন্য কম হয়, সেই জন্যে আবার কোনো ভক্ত বলছেন কি, অনেক সেবকের কথা পরপর বলে গেছেন। তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতি মাং স্মর লোকনাথ। পরিচয় রয়েছে। সুতরাং বিচার আমাদের রাখতে হবে, আমরা নিজ চক্ষে, এই চর্মচক্ষে, এই প্রাকৃত চক্ষে ভগবত দর্শন করতে পারি না, শ্রীমূর্তি দর্শন করতে পারি না। প্রশ্ন উঠবে, তাহলে কেন যাব? তাহলে শ্রী বিগ্রহের সামনে আমরা এগোচ্ছি কেন? হ্যাঁ, একটা কারণ আছে। সেই চিন্ময়ী মূর্তি, তিনি যদি আমার উপর শুভদৃষ্টিপাত করেন, কৃপা দৃষ্টিপাত করেন, তাহলে আমি ধন্য, আমি ওই জন্য এগিয়ে যাব। যদি তিনি আমাকে আমার প্রতি শুভদৃষ্টিপাত করেন, এই বিচার নিয়ে এগিয়ে যাব। সুতরাং সেখানে দেখা যাচ্ছে কি, আমাদের কোনো ক্ষমতা নাই শ্রী বিগ্রহ দর্শন করার। তিনি যদি কৃপা করে আমাকে দর্শন দেন, তার তত্ত্ব আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তাহলে আমি কিছু জানতে পারি, বুঝতে পারি। এই বিচারই রয়েছে শাস্ত্রে। আমার কোনো অহংকার নাই, আমরা সেই বিগ্রহকে তৈরি করতে পারি না, আবার তাকে ধ্বংসও করতে পারি না। কালা পাহাড় বিভিন্ন জায়গায় অনেক মন্দির ভেঙেছে, অনেক বিগ্রহ ভেঙেছে। এসব শুনে যারা প্রেমিক ভক্ত আছেন তারা ততটা দুঃখিত হননি, কিন্তু সাধারণ মনুষ্য যারা, কনিষ্ঠ আধিকারী যারা, তারা কিছু মনে দুঃখ প্রকাশ করেছেন। উত্তমাধিকারী বলছেন, কালা পাহাড়ের 56 পুরুষের অধিকার নেই যে সেই বিগ্রহকে ধর্ষণ করতে না ধ্বংস করতে পারে। তাহলে কি হলো ব্যাপারটা? যখনই দেখছেন সেই মূর্তি, সেই বিগ্রহ ও আসছে, সরে গেছেন সেখান থেকে। তাহলে কালাপাহাড় কি ভেঙেছে? ইটকাট পাথরই ভেঙেছে, সেই মূর্তি সরে গেছেন সেখান থেকে। এই বিচারগুলো দেখানো আছে শাস্ত্রে, এরকম বিচার দেখানো আছে। যখনই শ্রীমূর্তি দেখছেন যে কোনো মৃচ্ছ কোনো এ আসছে অত্যাচার করতে, সরে যাচ্ছেন সেখান থেকে। এটাই হলো শ্রী বিগ্রহে শ্রী বিগ্রহত্ব, এইটাই হলো শ্রীমূর্তি শ্রীমূর্তিত্ব। এই জিনিসটা বোঝানো আছে শাস্ত্রে। তা আমরা শ্রী বিগ্রহকে নিজে চেষ্টা করলে দর্শন করতে পারি না, তার কৃপা প্রার্থনা করতে হবে। ঠাকুর, তোমাকে দর্শন করবার মতো আমাকে কিছু অধিকার দাও তুমি, তাই নিয়ে আমি দর্শন করতে পারি তোমাকে। সুতরাং এখানে বিচার কি আছে? শ্রীবিগ্রহ বা শ্রীমূর্তিকে আমরা নিজেরা দর্শন করতে পারি না, তার তত্ত্ব অনুভব করতে পারি না। শাস্ত্র শ্রবণ করে আমাদের সেগুলোকে চেষ্টা করে যেতে হবে। গুরু বৈষ্ণবগণের আনুগত্যে সেই অনুসারেই শ্রীবিগ্রহের সামনে হাজির হতে হবে। শ্রীবিগ্রহ যদি আমাকে দর্শন দেন তাহলে ভালো। পূজা অর্চন করতে গেলে সেখানে একটা চিন্তা ভাবনার কথা আছে, যাকে বলে ভূত শুদ্ধি। এই ভূত শুদ্ধি ব্যাপারটা কি? এই ভূতশুদ্ধি কথা ব্যাখ্যা করতে গেলে অনেকে প্রাকৃতিক বিচার করে ফেলেন। কি ভগবান যে জাতীয় বস্তু, আমিও সেই জাতীয় বস্তু, এটা যদি আমি চিন্তা করতে না পারি, এটার নাম ভূতশুদ্ধি? তাহলে শ্রীবিগ্রহ আমার পূজা গ্রহণ করবেন না, করেন না। এই বিচার যদি আমি না মানি তাহলে শ্রীবিগ্রহ আমার দেওয়া জিনিস গ্রহণ করবেন না, খাবেন না, এমনই কথা। না দেব দেবম অর্চয়েত, অদেবতা যিনি, দৈবীভাব লাভ করেননি যিনি, তিনি কি করে ঠাকুরের পূজা করবেন? তার পূজাতে কোন রকম ধরনের অধিকার নেই। আবার দেবং ভূত্বা দেবং যজেত, দৈবী ভাব লাভ করে তুমি ঠাকুরের পূজা অর্চন করো, এও কথা আছে ভূতশুদ্ধির ব্যাপার। এটা শ্রীমদ্ ভাগবতে 10 স্কন্ধে 19 অধ্যায় সেখানে সখাগণকে চারিদিকে দাবাগ্নিতে ঘিরে ধরেছিল। কৃষ্ণ শেষকালে বললেন মাম একং শরণং ব্রজ, ওইরকম কথাই বললেন। এতক্ষণ আমাকে তোমরা ঠিক ঠিকভাবে বলনি কিছু। খুব কান্নাকাটি যখন আরম্ভ হয়েছে তখন কৃষ্ণ এগিয়ে এসছেন, এগিয়ে এসে বললেন ঠিক আমি ব্যবস্থা নিচ্ছি তোমাদের, তোমরা সব চোখ বুঝো। চোখ বুঝবার বন্ধ করবার সঙ্গে সঙ্গে ভগবান সব দাদাগিনি পান করেছেন, তারা বিপদ থেকে উদ্ধার পেয়েছে। কি ব্যাপার, কিভাবে কি হলো? ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এর ভিতরে ক্ষিতি মানে মাটি বা মাটির বিকারজাত যে জিনিস সেটা আমরা গ্রহণ করি, অপ জল আমরা পান করি, মরুত বায়ু আমরা সেবন করি। আমাদের শরীরের মধ্যে বায়ু আছে, তাকে ভাগ করেছেন 49 বায়ু, আবার 10 প্রকার বায়ুকেও বর্ণনা করেছেন, প্রাণ অপান ব্যান সমান উদান নাগ কূর্ম ক্রীকর দেবদত্ত ধনঞ্জয়, এই 10 প্রাণা, এই 10 প্রাণ বর্ণনা আছে। তাহলে কি ব্যাপার? আবার বোম, বোম মানে আকাশ, ভ্যাকুয়াম, তো ওটা আমাদের শরীরের মধ্যে আছে। তেজকে গ্রহণ করতে পারি না আমরা, আগুন খেতে পারি না আমরা, ওখানে বাহাদুরি নেই। কৃষ্ণ ভগবান তিনি অগ্নিপান করে দেখালেন, যেটা তোমরা পারো না আমি অনায়াসে পারি, ওটা দেখিয়ে দিলেন, সেটা বাহাদুরি ভগবানের। সাধারণ মানুষের এই অহংকার নাই, থাকা উচিত নয়। তত্ত্ববস্তু কি, সে স্বরূপ যদি উপলব্ধি হয় কারো, অসুবিধা কিছু নাই। ভগবান যদি জানিয়ে দেন তাকে তিনি কি বস্তু, তিনি সচ্চিদানন্দ বস্তু, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এই তত্ত্ব তিনি, এটা যদি জানিয়ে দেন তিনি, তাহলে আমাদের কল্যাণ। আমরা নিজের চেষ্টার দ্বারা তো কিছুই করতে পারি না।